ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে যেসব বিষয় নিয়ে, তার মধ্যে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য ফিলিপাইনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করবে বাংলাদেশ।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটে একরকম অচলই হয়ে গেল সারা দেশের ব্যাংক পরিষেবা।
এবং বাংলাদেশে জেলা প্রশাসকদের সম্মেলন নিয়ে একটি বিশ্লেষণ।
একজন জেলা প্রশাসক চোখ কান হাত পা হিসেবে কাজ করেন সরকারের মাঠ পর্যায়ে।
প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম বলছে সেখানকার সরকার মানবিক সাহায্যের জন্য একটি পথ খুলে দেওয়ার অবরুদ্ধ আলেপ্পো শহর থেকে বহু পরিবার ওই পথে পালিয়ে যাচ্ছে। সিরীয় বাহিনী শহরটিতে বোমাবর্ষণ চালিয়ে যাবার সময় শহরটি কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। জাতিসংঘের কর্মকর্তা এবং ত্রাণ গোষ্ঠীগুলো দাবি করেছিল যে ত্রাণ চালানোর জন্য সিরীয় সরকার যেন পথ খুলে দেয়। তারা সতর্ক করে দেন যে সেখানে আনুমানিক 3 লক্ষ লোক মারাত্মক খাদ্য ঘাটতির সম্মুখীন। এদিকে স্বঘোষিত ইসলামিক স্টেটের সৈন্যদের সঙ্গে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে তারা আলেপ্পো শহরের অদূরে একটি গুরুত্বপূর্ণ শহরের ওপর আরও বিমান আক্রমণ চালাচ্ছে। সেখানেই জঙ্গিরা শহরের কেন্দ্রস্থলে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় যে আইএস গুরুত্বপূর্ণ ইউনিট এবং তাদের অবস্থানকে লক্ষ্যবস্তু করে মানবিচ শহরের কাছে 11 বার বিমান অভিযান চালানো হয়। জোটটি আরও জানিয়েছে যে ইরাকে কথিত ইসলামিক স্টেটকে লক্ষ্য করে প্রায় 9টি বিমান অভিযান চালানো হয়। ভয়েস অফ আমেরিকার কুর্দি বিভাগ জানিয়েছে যে মানবিজের কেন্দ্রস্থলেই লড়াই ও বিমান আক্রমণ অব্যাহত আছে। আইএস বিরোধী একটি মিলিশিয়া বাহিনীও রাস্তায় রাস্তায় আইএসের বিরুদ্ধে লড়ছে এবং জোট বাহিনী আইএস এর ওই শক্ত ঘাঁটি ঘিরে ফেলেছে। বেলজিয়ামে ফেডারেল অভিশংসকরা বলছেন সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করছিল এমন 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা বলছেন সেখানকার মনুষ এবং লিজ এলাকার বাড়ি বাড়ি তল্লাশির সময় নুরুদ্দিন এইচ এবং হামজা এইচ নামের এই 2 ভাইকে গ্রেপ্তার করা হয়। অভিশংসকের দপ্তর থেকে বলা হয় উভয়ই বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। কোনো অস্ত্রশস্ত্র কিংবা বিস্ফোরক অবশ্য পাওয়া যায়নি। এই 2 ভাইকে আজ বিচারকের সামনে উপস্থাপন করা হবে, যিনি সিদ্ধান্ত নেবেন যে তাদের আটক রাখা যায় কি না। ব্রাসেলসে মার্চ মাসে প্রাণঘাতী বোমা আক্রমণ এবং ফ্রান্স ও জার্মানিতে পরপর হামলার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ওইসব হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে স্বঘোষিত ইসলামিক স্টেট। কোন আইএস জঙ্গির জানাজা পড়বেন না ফরাসি মুসলমানরা, কারণ তারা মনে করেন আইএস ইসলামের শত্রু এবং ইসলাম কাউকে হত্যা করার অনুমতি দেয় না। লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
এই সিদ্ধান্ত অনুযায়ী 26 জুলাই নরম্যান্ডি গির্জায় নিহত যাজক জেকস হ্যামেলের হত্যাকারী কারমেসি নামক আইএস জঙ্গির জানাজা পড়তে মুসলমানরা রাজি হননি। স্থানীয় মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ইমাম মোহাম্মদ কারবেলিয়া জানান তারা এই ব্যক্তির দাফন কাজে অংশ নেবেন না। এলাকায় বসবাসরত মুসলমানরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। কারমেসির মৃতদেহ মসজিদে নিয়ে গেছিলেন খালিদ আল আরমানি, কিন্তু মসজিদ থেকে বলা হয় ওই ব্যক্তির জানাজা হবে না। এখন এই লাশের কি হবে? প্রশাসন বলছে সিদ্ধান্ত নেবে মেয়র অফিস।
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কুমিল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সাজ সরঞ্জাম উদ্ধার করেছে। 3 জনকে গ্রেপ্তারও করেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব কুমিল্লা জেলার সদর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে বলে দাবি করেছে। ওই বাড়িটি থেকে 3 জনকে আটক করা হয়েছে। র্যাব বলছে ওই বাড়িটিতে দেশীয় অস্ত্র তৈরি করা হয়, তবে বিস্তারিত কিছুই জানানো হয়নি। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ওই অভিযান শুরু হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের লোপাট হয়ে যাওয়া 8 কোটি 10 লক্ষ ডলার ফিলিপাইনের কাছ থেকে ফেরত পাওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে বাংলাদেশ।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন এই মর্মে দাবি করা হবে যে ফিলিপাইনে চলে যাওয়া এবং এ পর্যন্ত উদ্ধার হওয়া অর্থই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে লোপাট হওয়া।
এলক্ষে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস এর সাথে ইতিমধ্যে বাংলাদেশ আলাপ আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল ম্যানিলা সফর করবে বলে জানা গেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করার জন্য নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি পাঠিয়েছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ বঞ্চিত ছিল। গত ফেব্রুয়ারিতে ভুয়া পরিচয় ব্যবহার করে হ্যাকাররা $8,10,00,000 লোপাট করে এবং ওই অর্থ চলে যায় ফিলিপাইনে। $1,50,000 মতো অর্থের সন্ধান ফিলিপাইন পেলেও বাকি অর্থে এবং কারা এর সাথে জড়িত তার সন্ধান এখনো পাওয়া যায়নি। আমেরিকা ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে বন্যার পানিতে ডুবে গত কয়েকদিনে অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সবশেষ খবর অনুযায়ী বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
গত প্রায় 10 দিন ধরে চলতে থাকা বন্যার ফলে বানভাসী মানুষের দুর্ভোগ যেমন চরম আকার ধারণ করেছে, তেমনি বন্যার পানির তোড়ে ভেসে গেছে তাদের অনেক ঘরবাড়ি, অথবা পানিতে তলিয়ে আছে হাজার হাজার বসতবাটি। বন্যার কারণে বিভিন্ন এলাকার সাথে সড়ক এবং রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। পানিতে তলিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেছেন, দেশের 16টি জেলার 59টি উপজেলায় বন্যা প্লাবিত হয়েছে। তিনি আগামী কয়েকদিনে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে বলে সতর্ক করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানে কর্মকর্তাদের এবং তালিবানের সূত্রে এই খবরের সমর্থন পাওয়া গেছে যে কথিত ইসলামপন্থী বিদ্রোহীরা পাকিস্তানের সীমান্ত সংলগ্ন দক্ষিণে হেলমান্দ প্রদেশের আরও একটি জেলা দখল করে নিয়েছে। তালিবান হঠাৎ করেই রাতে খানাসিন জেলায় আক্রমণ চালায়। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আফগান সংবাদ মাধ্যমকে আজ জানিয়েছেন যে লড়াই তখনও চলছিল। তবে তালিবানের একজন মুখপাত্র দাবি করেন যে তাদের দল তাদের কথায় শত্রুদের বিতাড়িত করে গোটা জেলাই এখন তাদের দখলে নিয়ে ফেলেছে। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, খানাসিন ত্যাগের আগে বিদ্রোহীদের হাতে আফগান নিরাপত্তা বাহিনী বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। খানাসিন পাকিস্তান সীমান্তের কাছেই এবং এই তৃতীয়বার সেটি তালিবানের কবলে পড়ল। নাম প্রকাশ না করা শর্তে আফগান নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেছেন যে পাকিস্তানে আশ্রয় নেওয়া ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত তালিবান বিদ্রোহীরাও ওই হামলায় অংশ নেয়। ভারতে প্রায় 80,000 ব্যাংক শাখার 8,00,000 কর্মচারী ধর্মঘটে যাওয়ায় শুক্রবার গোটা দেশেরই ব্যাংক পরিষেবা একরকম বন্ধ হয়ে যায়। আর এর ফলে প্রায় 15,000 কোটি টাকার আর্থিক লেনদেন বন্ধ ছিল বলে জানিয়েছেন বণিক সভা অ্যাসোচিয়েশন। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
স্টেট ব্যাংকের সঙ্গে তার সহযোগী ব্যাংকগুলির সংযুক্তিকরণের উদ্যোগের প্রতিবাদেই এই ধর্মঘট। এছাড়াও দেশের 27টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুনর্গঠন করে কেবল 7-8টি ব্যাংক করে ফেলতে চায় কেন্দ্র, তাতেও ঘোর আপত্তি ব্যাংক কর্মচারীদের। তবে ধর্মঘটের মরশুম তো সবে শুরু হলো। আগামী 9ই অগস্ট ব্যাংক কর্মীদের সংসদ অভিযান হবে। সমাধান সূত্র না বেরোলে 2রা সেপ্টেম্বর আবারও একদিনের ব্যাংক ধর্মঘট। তাতেও কাজ যদি না হয়, লাগাতার ব্যাংক ধর্মঘটেরও হুমকি দিয়ে রাখছে ব্যাংক ইউনিয়নগুলি। বিভিন্ন ব্যাংকের 3,000 ATM রয়েছে কলকাতায়, গোটা রাজ্যে 10,500, প্রায় সবই বন্ধ ছিল শুক্রবার। সাধারণ মানুষ একেবারে নাকাল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা পরিষেবা বিভাগ বা FSB বলছে যে প্রায় 20টি রুশ প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং প্রতিরক্ষা কন্ট্রাক্টরদের কম্পিউটার নেটওয়ার্ক গুপ্তচর বৃত্তির কম্পিউটার প্রোগ্রাম দ্বারা সংক্রমিত হয়েছে। FSB আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, যে ধরনের সফটওয়্যার রাশিয়া এবং বিশ্বব্যাপী সাইবার গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা হয়, এই ভাইরাস ঠিক ওই একই ধরনের। রাশিয়ার গোয়েন্দা সংস্থা অবশ্য বলেনি যে এই আক্রমণের পেছনে কাকে সন্দেহ করা হচ্ছে। তবে এই ঘোষণাটি এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের জাতীয় কমিটি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দলের প্রার্থীদের তহবিল বিষয়ক কমিটির ওয়েবসাইটে সম্প্রতি সাইবার আক্রমণের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা এই দুটি ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন এবং এতে এরকম আচরণ বাড়ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীর সমর্থনে মস্কো সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ক্রেমলিন অবশ্য এ ধরনের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে কারারুদ্ধ একজন রাজনীতিকের সমর্থক এবং দাঙ্গা পুলিশের মধ্যে শ্বাসরুদ্ধকর এক অচলাবস্থা চলছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে সদ্য সমাপ্ত জেলা প্রশাসকদের সম্মেলনে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু দুঃখজনক সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমনে সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করবার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, আমরা জানি সম্প্রতি ঢাকায় শেষ হয়েছে জেলা প্রশাসকদের বার্ষিক সম্মেলন এবং এই সম্মেলনে মূলত জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমনের নির্দেশ দেওয়া হয়েছে, কিভাবে করা হবে সেটি সংক্ষেপে বলবেন। আসলে কি প্রক্রিয়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে?
আমরা ঐতিহাসিকভাবে জানি যে একজন জেলা প্রশাসক চোখ কান হাত পা হিসেবে কাজ করেন সরকারের মাঠ পর্যায়ে। সেই বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে প্রতি বছরই কিন্তু জাতীয় সম্মেলনের আয়োজন করে থাকেন এবং তাদের সঙ্গে উদ্বোধনে যিনি দায়িত্বে থাকেন বিভাগীয় কমিশনার মহোদয়রা এবারে দায়িত্ব ছিলেন তারা সেই ধারাবাহিকতা। এবং এবারে তাৎপর্য হচ্ছে যে এই যে গুলশান এবং পরে সোলাপিয়াতে এবং তারপর কল্যাণপুরে জঙ্গি হামলার যে ঘটনাগুলো ঘটেছে কিংবা জঙ্গি হামলার যে প্রস্তুতি গুলো ছিল সেগুলো একটা নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে সমগ্র দেশকে। ফলে সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী একটা সাফ সাফ পরিষ্কার ভাষায় তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন কি করণীয় এবং কি করণীয় নয়, এবং সেই সঙ্গে তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে মাঠ পর্যায়ে পরিস্থিতিটা কেমন, তারা কিভাবে এই যুদ্ধে জয়লাভ করার রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করছে। ফলে যথেষ্ট ইন্টারঅ্যাকটিভ এবং সেই সঙ্গে মাঠের বাস্তবতা নিয়ে মত বিনিময় ঘটেছে। এক এক অঞ্চলের বাস্তবতা এক এক রকম, ফলে সব মিলিয়ে এইরকমের একটি সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে বাস্তবোচিত কমব্যাট স্ট্র্যাটেজি নির্দেশ করেছেন এবং জেলা প্রশাসকগণও তারা তাদের মতো করে যাদের তাদের অথরিটি এক্সার্ট করতে পারেন সেই জন্যে সর্বময় ক্ষমতা এবং সহযোগিতা কামনা করে।
আচ্ছা, যেসব কৌশল সেখানে আলোচিত হয়েছে তার মধ্যে গণসচেতনতা সৃষ্টি করা জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে, শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি, সীমান্ত জোরদার সহ বেশ কিছু কৌশল আলোচিত হয়েছে আমরা জেনেছি, কিন্তু সাম্প্রতিককালে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্ত্রাস হচ্ছে এ কথা অনেকে বিশ্বাস করছেন বা আলোচনায়ও আসছে, এই বিষয়টি কিভাবে ওই জেলা প্রশাসকদেরকে বোঝানো হয়েছে বা কিছু হয়েছে কিনা?
এখন ধরুন যারা মূল ধারায় অবগাহন করছেন তারা অনেক বেশি সক্রিয় এই ইন্টারনেটের জগতে এবং তাদের দ্বারা পরিচালিত যে আপনার ট্রেনিং সেন্টার কিংবা কোচিং সেন্টার গুলো আছে সেখানে তারা সিস্টেম্যাটিক্যালি এই ধরনের কৌশল গুলো তাদের ভাবধারায় যারা অনুবর্তী তাদেরকে পঠন পাঠন প্রদান করেছেন। তো ফলে এই প্রযুক্তিগত ভাবে অগ্রসর এই যে টার্গেট পিপল তাদেরকে জুঝতে হলে বা তাদের পরাস্ত করতে হলে তাদের চাইতে অনেক বেশি স্মার্ট এবং সেই সঙ্গে অগ্রসর থাকে হাতে কলমে
দক্ষ হতে হবে,
সেই বিষয়গুলো অনুধাবনের জন্য বলা হয়েছে এবং সেই সঙ্গে সেগুলো লিপ সার্ভিস না দিয়ে কার্যকর ভাবে আপনার নজরদারি জোরদার করা নিশ্চিত করা এবং সেই সঙ্গে কমিটি স্থাপন করে নাগরিক সমাজকে ইনভলভ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে দেখাশোনার দায়িত্বে যারা আছেন গভর্নিং বডি বলুন কিংবা আপনার শিক্ষক মন্ডলী বলুন তাদের সঙ্গে র‍্যাপোর্টটা কার্যকর ভাবে এস্টাবলিশ করার জন্য ব্যবস্থা কি নেওয়া যায় সেসব বিষয়ে নানান ইনোভেশনের চিন্তা ভাবনা আছে। আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর সচিবালয়ে আমরা জানি যে ATY নামে একটি প্রকল্প আছে, এটা দীর্ঘদিন ধরে কিন্তু নানান ধরনের ইনোভেটিভ কার্যক্রম পরিচালনা করে আসছে, তার স্পেস তৈরি করে দিচ্ছে, সহায়ক ভূমিকা পালন করছে এবং তারাও কিন্তু এবারে পিছিয়ে নেই। উৎসাহ উদ্দীপনা যাতে সৃষ্টি হয় সেই জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন ধরনের কার্যক্রমের কোনো কিন্তু ঘাটতি নেই, কমতি নেই।
জি, আচ্ছা, আমি শেষ করছি একটা প্রশ্ন দিয়ে এবং আপনাকেও অনুরোধ করব সমাপ্তি টানার, সেটি হচ্ছে জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করেন আপনি বললেন এবং মাঠ পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি যারা তারা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন মতধারার হয়ে থাকেন, তো তাদের সঙ্গে জেলা প্রশাসকরা এই কৌশল বাস্তবায়নে কতটা সহযোগিতা পাবেন এবং এই সন্ত্রাস দমন সম্ভব হবে?
এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ে জেলা প্রশাসনে কাজ করেন, সে কারণে সার্বক্ষণিক ভাবেই তাদের কিন্তু এই ভূমিকাটি পালন করতে হয়। আর তাদের এক্তিয়ারভুক্ত এলাকায় যেই দল মত পথের নাগরিকেরাই থাকে না কেন, তাদের সব সহযোগিতা নিয়ে কিন্তু তাকে কার্যক্রম পরিচালনা করতে হয়। এবং সেই নিরিখে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি আবার শাসক দলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু প্রচলিত রাজনীতি যারা করছেন প্রকাশ্যে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো সবাইকে কিন্তু তিনি খোলা মনে এই প্রক্রিয়া অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
ধন্যবাদ অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
গ্লোবাল উইটনেস বলছে পরিবেশবাদীদের জন্য 2015 সালটি ছিল অত্যন্ত খারাপ, কারণ 2014 সালের চেয়ে 2015 সালে পরিবেশবাদীদের হত্যা করার হার 60% বেড়েছে। আর এজন্য খনি, কৃষি শিল্প, বাঁধ এবং জলবিদ্যুৎ সংযুক্ত দ্বন্দ্ব এবং বড় ব্যবসাও সরকারের মধ্যে যোগসাজশ দায়ী বলে সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে। এ নিয়ে জোহানেসবার্গ থেকে ভয়েস অফ আমেরিকার আনিতা পাওয়েলের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
গ্লোবাল উইটনেসের রিপোর্ট অনুযায়ী 2015 সালটি পরিবেশবাদীদের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। এই রিপোর্ট নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন সংস্থার প্রচারণা প্রধান বিলি কাইট। তিনি বললেন,
The numbers are shocking. We documented 185 killings across 16 countries. That's almost a 6% increase from the previous.
সংখ্যাটি দুঃখজনক। আমরা 16টি দেশের 185টি হত্যাকাণ্ড নথিভুক্ত করেছি, যা গত বছরের তুলনায় 60% বেড়েছে এবং আমাদের রেকর্ডে এটাই সর্বোচ্চ বার্ষিক সংখ্যা। পরিবেশ ও ভূমি অধিকার রক্ষায় 2015 সালে প্রতি সপ্তাহে গড়ে 3 জন নিহত হয়েছেন, একই সময়ে দ্বিগুণের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি খনি, বাঁধ এবং কৃষি শিল্প প্রতিষ্ঠানগুলো আরও অনধিকার প্রবেশ করছে এবং সম্পদশালী হতে আরও নতুন এলাকাতে যাচ্ছে এবং স্থানীয় সম্প্রদায় বিশেষ করে আদিবাসীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছে।
খনি খাতে 42টি মৃত্যু ঘটেছে, ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু হয়েছে, দেশটিতে 50টি হত্যাকাণ্ড ঘটে, ফিলিপিন্সে 33, কলম্বিয়াতে 26, পেরুতে 13 এবং নিকারাগুয়াতে 13টি হত্যাকাণ্ডের ঘটনা জানা যায়। আফ্রিকায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 11টি হত্যাকাণ্ড ঘটে। কাইট বলেন, ভয় ও হুমকির অর্থ হতে পারে হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা রিপোর্টে পরিপূর্ণভাবে উঠে আসেনি। তিনি অভিযোগ করেন, বড় বড় ব্যবসা এবং সরকারের মধ্যে যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বক্তব্য,
সুতরাং আফ্রিকায় তথ্য পাওয়া আরও কঠিন। এর সম্ভাব্য কারণ হতে পারে সেখানে অধিক সংখ্যক অত্যাচারী শাসক রয়েছে। এর অর্থ হচ্ছে কী পরিমাণ মানুষ নিহত হয়েছে বা হুমকি পেয়েছে সে সংক্রান্ত তথ্য পাওয়া বেশ কঠিন এবং আমরা সুশীল সমাজের কম উপস্থিতি দেখতে পাচ্ছি। সুতরাং এ বিষয়ে স্থানীয় এনজিও এবং সাংবাদিকদের পর্যবেক্ষণও কম। আমরা গত বছরে কর্মীদের দুর্বৃত্তায়নের বৃদ্ধি দেখেছি। সুতরাং অনেক উচ্চ পর্যায়ের কর্মী যারা কৃষি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভূমি অধিকার নিয়ে যুদ্ধ করছে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে এবং মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
উদাহরণস্বরূপ ক্যামেরুনের নাসাকো বেসিঙ্গি এবং সিয়েরা লিওনের সীমা মাতিয়া, তাদের দুজনকে দেশের তেল কোম্পানির বিরোধিতার জন্য ব্যয়বহুল জরিমানা এবং কারাদণ্ডের হুমকি দেওয়া হয়েছিল। গ্লোবাল উইটনেস পরিবেশবাদীদের জন্য সুরক্ষা জোরদার এবং তাদের বিরুদ্ধে অপরাধের বিচারের প্রচেষ্টা বাড়ানোর জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
বিজ্ঞান পর্বে এখন রয়েছে ক্যান্সার বিষয়ক একটি প্রতিবেদন। ক্যান্সার রোগের সঙ্গে মদ বা সুরার যোগসূত্র নিয়ে এই প্রতিবেদনটি ভয়েস অফ আমেরিকার রিপোর্ট থেকে শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
নানা ধরনের আসক্তির মধ্যে মদ্যপান বা সুরার আসক্তি সম্ভবত সবচাইতে ক্ষতিকারক। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে মদ্যপানের সঙ্গে 7 ধরনের ক্যান্সার রোগ হবার সরাসরি সংযোগ রয়েছে। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, মদ্যপানের কারণে 7 ধরনের ক্যান্সার হয়ে থাকে। গবেষকেরা জানান, সুরাপানের কারণে মুখের ভেতরে ল্যারিংস বা বাকযন্ত্রে, এসোফেগাস বা খাদ্যনালীতে, যকৃতে, মলাশয় বা মলদ্বারে এবং মেয়েদের স্তন ক্যান্সারও হয়ে থাকে। গবেষকেরা 10 বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা চালান। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড এবং আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ, দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ ক্যান্সার রোগ নিয়ে গবেষণা চালায়। যারা প্রচুর মদ্যপান করেন তাদের ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি, তবে যারা অল্প স্বল্প বা কখনো সখনো অ্যালকোহল বা সুরাপান করেন তাদেরও ক্ষতি হবার সম্ভাবনা প্রচুর। ওই গবেষণায় দেখা গিয়েছে যে 2012 সালে 5.8% মানুষ যারা সুরাপান করেছেন এবং মারা গিয়েছেন তারা সবাই ক্যান্সার রোগে প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা কেন্দ্রের গবেষক জানা উইল বলেন, আমরা জানি যে ক্যান্সারের সঙ্গে অ্যালকোহলের বা সুরাপানের সরাসরি যে সম্পর্ক আছে সেটা 10 জন মানুষের মধ্যে 9 জনই জানেন না বা সে সম্পর্কে সচেতন নন। দ্য গার্ডিয়ান সংবাদ পত্রিকায় জানা উইলের এই মন্তব্যটি প্রকাশিত হয়। তিনি আরও বলেন, ক্যান্সার এবং সুরার মধ্যে যে যোগসূত্র আছে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ মিলেছে। তবে আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে ওয়াইন বা সুরাপান করলে তা হৃদরোগের জন্য যে ভালো বলা হয়ে থাকত তা কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় ভ্রান্ত বলেই বিবেচিত হয়েছে। গবেষকেরা বললেন, সীমিত পরিমাণ সুরাপান হৃদরোগের জন্য যে ভালো তার পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন হতে পারে।
বেশ কয়েক মাস ধরে রুশ সরকার ইউক্রেনের মহিলা বৈমানিক নাদিয়া সেভচেঙ্কোর বিচার অব্যাহত রেখেছে। 2014 সালের জুন মাসে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা মিস সেভচেঙ্কোকে অপহরণ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সীমানা অতিক্রম করে রুশ কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়। কর্তৃপক্ষের দাবি যে মিস সেভচেঙ্কো দুজন রুশ সাংবাদিকের মৃত্যুর সঙ্গে জড়িত, যে অভিযোগ বৈমানিক সেভচেঙ্কো দায়িত্বহীন ভাষায় অস্বীকার করেছেন। 8 মার্চ তারিখে এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিস সেভচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা এবং তার কারাদণ্ডকে বেআইনি বলে অভিহিত করেন। তিনি জানান, মিস সেভচেঙ্কো এখন ইউক্রেনের জনগণের কাছে জাতীয় গর্ব এবং শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছেন। এমনকি তাঁকে কারাগার সেল থেকে ইউক্রেনের সংসদ রাদাতে নির্বাচিত করা হয়েছে। নাদিয়া সেভচেঙ্কোকে আটক এবং বিচারের মাধ্যমে আইনের শাসনের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। ভিন্ন এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর কথায়, পূর্বাঞ্চলীয় ইউক্রেনে আটক এবং রাশিয়ায় নিয়ে যাওয়ার পর 20 মাস ধরে নানা ধরনের জিজ্ঞাসাবাদ, নিঃসঙ্গ আটক অবস্থা এবং জোরপূর্বক তাঁকে মনস্তাত্ত্বিক মূল্যায়নের মুখোমুখি হতে হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কেরি এবং ভাইস প্রেসিডেন্ট বাইডেন উভয়ই মিস সেভচেঙ্কোর স্বাস্থ্য ও কৌশলাদি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আরও জানান যে 4 মার্চ থেকে রুশ ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি আহার বা পানি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তারা উভয়ই রাশিয়ার প্রতি তাঁকে মুক্তি এবং স্বদেশে ফিরে যেতে অনুমতি দিতে আবারও অনুরোধ জানান। ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, তাঁর কথায়, নাদিয়া তাঁর দেশে ফিরে যাবার, পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হবার এবং নতুন এক ইউক্রেন গড়ার লক্ষ্যে রাদা সংসদের সদস্যদের সঙ্গে মিলিত হবার যোগ্য দাবিদার। The Organization for Security and Cooperation in Europe নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যানিয়েল বায়ারও মিস নাদিয়ার আটকাদেশের নিন্দা জানিয়েছেন। বায়ার এছাড়াও ওলেগ সেনসভ, আলেকজান্ডার কলচেনকো, স্তানিস্লাভ ক্লিচ, মাইকোলা কারপিউক, অ্যাংথেম চিগোজ সহ অন্যান্য যে বহু ইউক্রেনি জনগণকে রুশ দখলিত ক্রাইমিয়া এবং পূর্বাঞ্চলীয় ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীরা দখলিত এলাকায় অন্যায়ভাবে আটক করে রেখেছে তার নিন্দা জানান। তিনি জানান, মানবাধিকার সংস্থাগুলির হিসেব অনুযায়ী তারা এ ধরনের অন্তত 20টি ঘটনা লিপিবদ্ধ করেছেন। অ্যাম্বাসেডর বায়ার বলেন, যেসব ইউক্রেনি জনগণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আটক রাখা হয়েছে তাদের অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে এবং রাশিয়ায় যাদের আটক রাখা হয়েছে তাদের ঘরে ফেরার অনুমতি দিতে হবে। রাশিয়া তা করতে ব্যর্থ হলে তারা অব্যাহতভাবে ওএসসির প্রতিশ্রুতি এবং মিংস চুক্তির প্রতিশ্রুতিকে লঙ্ঘন করবে।
সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত আকারে পড়ছেন আনিস আহমেদ।
সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সেখানকার সরকার মানবিক সাহায্যের জন্য একটি পথ খুলে দেওয়ায় অবরুদ্ধ আলেপ্পো শহর থেকে বহু পরিবার ওই পথে পালিয়ে যাচ্ছেন। সিরীয় বাহিনী শহরটিতে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার সময় শহরটি কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। জাতিসংঘের কর্মকর্তা এবং ত্রাণ গোষ্ঠীগুলো দাবি করেছিল যে ত্রাণ কাজ চালানোর জন্য সিরীয় সরকার যেন পথ খুলে দেয়। তারা সতর্ক করে দেন যে সেখানে আনুমানিক 3 লক্ষ লোক মারাত্মক খাদ্য ঘাটতির সম্মুখীন। এদিকে সংঘোষিত ইসলামিক স্টেটের সৈন্যদের সঙ্গে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে তারা আলেপ্পো শহরের অদূরে একটি গুরুত্বপূর্ণ শহরের ওপর আরও বিমান আক্রমণ চালাচ্ছে। সেখানেই জঙ্গিরা শহরের কেন্দ্রস্থলে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়ছে। বেলজিয়ামে ফেডারেল অভিশংসকরা বলছেন, সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করেছিল এমন দুজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা বলছেন, সেখানকার মনস এবং লিজ এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির সময় নুরুদ্দিন এইচ এবং হামজা এইচ নামে এই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। অভিশংসকের দপ্তর থেকে বলা হয়, উভয়ই বেলজিয়ামের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। ভারতে জাল নোট পাচার চক্রের মূল হোতা টপমোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম কাসকোরের ডি কোম্পানির সহযোগী মালদহের প্রশান্ত মণ্ডল সহ মোট 4 জনকে খোঁজার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর থানার সুখপাড়া গ্রামের বাসিন্দা প্রশান্তকে এর আগেও দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তে জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তারও করেছিল NIA। প্রশান্তর ওই 3 সাগরেদের মধ্যে আনারুল শেখ নামে একজনকে আবার তাদের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে গত বছরের ডিসেম্বর মাস থেকে খুঁজছে গুজরাটের ভদোদরার পুলিশ। ভদোদরার জহরনগর থানার লকআপ থেকে অপর এক সঙ্গীত সমেত আনারুল ওই বছরের 26 ডিসেম্বর পালায়। জালনোট পাচারের অভিযোগে তাকেও গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশ এবং তাদের বর্তমানে খুঁজে বের করার জন্যই NIA এই সিদ্ধান্ত বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের কর্মকর্তাদের এবং তালিবানের সূত্রে এই খবরের সমর্থন পাওয়া গেছে যে কথিত ইসলামপন্থী বিদ্রোহীরা পাকিস্তানের সীমান্ত সংলগ্ন দক্ষিণের হেলমান্দ প্রদেশের আরও একটি জেলা দখল করে নিয়েছে। তালিবান হঠাৎ করেই রাতে খানসিন জেলায় আক্রমণ চালায়। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আফগান সংবাদ মাধ্যমকে আজ জানিয়েছেন যে লড়াই তখনও চলছিল। তবে তালিবানের একজন মুখপাত্র দাবি করেন যে তাঁদের দল তাদের কথায় শত্রুদের বিতাড়িত করে গোটা জেলাই এখন তাদের দখলে নিয়ে ফেলেছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা পরিষেবা বিভাগ FSB বলছে যে প্রায় 20টি রুশ প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং প্রতিরক্ষা কন্ট্রাক্টরদের কম্পিউটার নেটওয়ার্ক গুপ্তচরবৃত্তির কম্পিউটার প্রোগ্রাম দ্বারা সংক্রমিত হয়েছে। FSB আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, যে ধরনের সফটওয়্যার রাশিয়া এবং বিশ্বব্যাপী সাইবার গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়, এই ভাইরাস ঠিক ওই একই ধরনের। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে কারারুদ্ধ একজন রাজনীতিকের সমর্থক এবং দাঙ্গা পুলিশের মধ্যে শ্বাসরুদ্ধকর এক অচলাবস্থা চলছে। 3 জন বন্দুকধারী, যারা নিজেদের 2 সপ্তাহ ধরে একটি থানার ভেতরে রয়েছে, তারা পুলিশের সঙ্গে বন্দুক লড়াইয়ের সময় গতকাল আহত হয়। কর্তৃপক্ষ বলছে যে বন্দুকধারীরা প্রথমে গুলি চালায় এবং আহতদের থানার ভেতরেই অ্যাম্বুলেন্সের 3 সদস্য চিকিৎসা করছেন। থানার দিকে এগিয়ে আসা জনতাকে থামাতে পুলিশ স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। ওই অরাজকতার সময় 165 জনকে আটক করা হয়। পরে বিরোধীদের দলের 20 জনেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৌহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন লোপেস নেলসন। আমি সেলিম হোসেন সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.